অমূলের প্রেরণা দামাই ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله। نويت سنة الاعتكاف। প্রিয় ইসলামী ভাইরা, নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে তাড়াতাড়ি হিসাব নিকাশ দিয়ে মুক্তিপ্রাপ্ত সেই ব্যক্তি হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আরবি মাসগুলো রয়েছে তার সংখ্যা অন্য অন্য মাসের মতোই ১২টি। আর এই ১২ মাসের মধ্যে, আরবি যে ১২ মাস রয়েছে এর মধ্যে চারটি ফজিলতপূর্ণ মাস, যে মাসের নামের সাথে হারাম ব্যবহার করা হয়, যেমন মুহররমুল হারাম, এভাবে করে আরও তিনটি নাম রয়েছে। এই চারটি নামকে, চারটি মাসকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হয়তো অনেকের মনে থাকে না, এক বছর পরে যখন ঘুরে আসে মুহররম, এই মুহররমের রোজার কি ফজিলত আছে জানা থাকে না। যখন মুহররমের প্রথম সপ্তাহে এটা নিয়ে বয়ান করা হয় তখন দেখা যায় ভিতরে অনুশোচনা আসে, আগেই যদি জানতাম তবে এক তারিখের রোজা রাখতে পারতাম, আগে যদি জানতাম তবে মহরমের এই ফজিলত আমাদের অর্জন হতো। মহরমের দুটি ফজিলতের কথা বিশেষভাবে হাদিসে পাকের মধ্যে রয়েছে। নাম্বার এক, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রমজান ব্যতীত আমি আর কোন মাসের রোজা রাখবো? ইরশাদ করলেন, যদি তুমি রমজানের পর অন্য কোনো মাসের রোজা রাখো তবে মহরম মাসের রোজা রাখো, কেননা এটা আল্লাহ পাকের মাস, এ মাসে একটি দিন রয়েছে যাতে আল্লাহ পাক একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন এবং অন্যদের তওবাও কবুল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যদি তুমি রমজান ছাড়া অন্য কোনো মাসের রোজা রাখতে চাও তবে তুমি সেটা মহরম মাসের রোজা রাখো, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে মহরম মাসে এমন একটি গোত্রকে ক্ষমা করেছেন, তাদের তওবা কবুল করেছেন, এবং যারা তওবা করবে, ইবাদত করবে, তাদের তওবাও কবুল করবেন, ইবাদতও কবুল করে নেবেন। নাম্বার দুই, প্রিয় নবী রাসূলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহ পাকের মাস মহরমের রোজা, এবং ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা সম্পর্কে এখানে ইশারা করেছেন, এবং রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের ব্যাপারেও, নফল নামাজের ব্যাপারেও এখানে ইশারা করেছেন। যদি রমজানের পরে কোনো মাসের রোজা আল্লাহ তাবারক ও তাআলার দরবারে সবচাইতে প্রিয় হয় তবে সেটা আল্লাহর মাস মহরমের রোজা, আর যদি কোনো ইবাদত ফরজের পরে আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হয় আর সেটা হলো রাতের ইবাদত, রাতের ইবাদত অর্থাৎ হলো তাহাজ্জুদের নামাজ, সালাতুল লাইল, রাতের নামাজের কথা বোঝানো হয়েছে। হযরত সাইয়েদুনা আবু উসমান নাহদি রহমাতুল্লাহি তাআলা বলেন, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তিন দশকের সম্মান করতেন। নাম্বার এক, রমজানুল মোবারকের শেষ দশ, জিলহজ্জতুল হারামের প্রথম দশ, এবং মহরমুল হারামের প্রথম দশ। এই তিন দশককে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান সম্মান করতেন, রোজা রাখতেন, নফল নামাজ আদায় করতেন, ইবাদত করতেন, দান সদকা করতেন, মানুষকে খাওয়াতেন। এই তিন দশকে কোন কোন দশক? রমজানুল মোবারকের শেষ দশ দিন, এই রমজানের শেষ দশ দিনকে সাহাবা একরাম খুব আনন্দের সাথে নিতেন,
এই শেষ দশ দিনের মধ্যে নামাজ পড়া, ইবাদত করা, দান সদকা করা, নফল ইবাদত করা, মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা, আল্লাহ তাবারক ও তাআলার রেজামন্দি হাসিল করা, এই দশ দিনে তারা চেষ্টা করতেন। এবং জিলহিজ্জাতুল হারাম অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিন, এই দশ দিনেও রোজা রাখা, ইবাদত করা, নফল নামাজ আদায় করা, দান সদকা করা, এবং মহরম মাসের প্রথম দশ দিন, এই দশ দিনও সাহাবায়ে কেরাম গুরুত্ব সহকারে নিতেন। এবং ইবাদত, রিয়াজত, কোরআনে পাকের তিলাওয়াত, দান সদকা, মানুষকে মেহমানদারি করা, গরিবের খোঁজখবর নেওয়া, এগুলো বেশি করতেন। এই মোবারক মাসের দশ তারিখে বিশেষ গুরুত্ব রয়েছে, এটি আশুরা দিবস নামে পরিচিত। দশ মহরম হারামকে আশুরা বলা হয়, একটি কারণ এটাও যে এই দিন আল্লাহ পাক দশজন আম্বিয়া ইকরামের সম্মান ও মর্যাদা দান করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ যে দশজন আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সম্মান ও মর্যাদা দান করেছেন তাদের নামও শুনে নেই, আমাদের জানা হবে এই মহরম মাসে কোন কোন নবীর উপর আল্লাহ তাবারক ও তাআলা বিশেষ রহমত নাজিল করেছেন। আশুরা দিবসের আম্বিয়া ইকরাম আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে বিশেষভাবে সম্পর্ক রয়েছে। নাম্বার এক, আশুরা দিবসে হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামকে সাহায্য করা হয়েছিল এবং ফিরাউন ও তার অনুসারীদের এই দিনে ধ্বংস করা হয়েছিল। নাম্বার দুই, হযরত সাইয়েদুনা নূহ আলাইহি সালাতু ওয়াসসালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে থেমেছিল। নাম্বার তিন, হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিল। আর নাম্বার চার, হযরত সাইয়েদুনা আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর তওবা কবুল করা হয়েছিল এই দিনে। আর নাম্বার পাঁচ, হযরত সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুফ থেকে বের করা হয়েছিল এই দিনে। আর নাম্বার ছয়, এই দিন হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দুনিয়াতে আগমন হয় এবং এই দিনেই তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। নাম্বার সাত, আশুরার দিনে হযরত সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের তওবা কবুল করা হয়। নাম্বার আট, হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিনে দুনিয়াতে আগমন করেন। নাম্বার নয়, হযরত সাইয়েদুনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের দৃষ্টিশক্তির দুর্বলতা এই দিনেই দূর হয়েছিল। আর নাম্বার দশ, হযরত সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। নাম্বার এগারো, এই দিনেই আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের পরীক্ষা দূর করেন। আর নাম্বার বারো, আশুরার দিবসে হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাদশাহী দান করা হয়। এত ফজিলতপূর্ণ দিন আর এই মাস মহরম মাসকে বলা হয়, আমাদের উচিত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামদের যে সম্মান তাদেরকে এবং মর্যাদা তাদেরকে দান করা হয়েছে এই মাসে যেভাবে করে শোহাদায় কারবালার ঘটনা আমাদের জানা রয়েছে, এই দিনে যেভাবে করে আল্লাহ তাবারক ও তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এই দিনগুলোকে সম্মান করতেন, ভালোবাসতেন এবং এই দিনে তারা বিশেষভাবে রোজা, নামাজ, ইবাদত করতেন, আমাদের উচিত, আমরা গুনাহগার মানুষ, আমাদের উচিত হলো এই মহান দিনে বেশি পরিমাণে রোজা রাখা। আশুরার মাসকে মহরম মাসে কমপক্ষে শুরুর যে দিনগুলো রয়েছে এগুলোতে রোজা রাখা, বেশি পরিমাণে দান সদকা করা, ইসালে সওয়াবের মাহফিল করা, নিজের মা বাবার সাথে সাথে, আত্মীয় স্বজনের সাথে সাথে, শোহাদায় কারবালা যারা রয়েছে তাদের জন্য ইসালে সওয়াবের মাহফিল করা এই দিনে। এখন আমরা অনেকে ভাবি ইসালে সওয়াবের মাহফিল করতে হলে 50,000-1,00,000 টাকার দরকার হয়, কেননা বড় আয়োজন করতে হয়, প্যান্ডেল সাজাতে হয়, এরপরে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিতে হয়, খাবারের আয়োজন করতে হয়, এত কিছু করতে হয়, এক মাস ব্যাপী এটার প্রস্তুতি নিতে হয়, এখন মাত্র আজকে না হয়তো কালকে চাঁদ উঠবে, এর মধ্যে আমরা কিভাবে ইসালে সওয়াবের মাহফিল করতে পারি? না, দাওয়াত ইসলামী আমাদের জন্য একবারে সহজ করে দিয়েছেন, নিজের ঘরে ইসালে সওয়াবের মাহফিল আমরা করতে পারি। আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার আত্মীয় স্বজন যারা কবরবাসী আছেন তাদের, এবং শোহাদায় কারবালা যারা রয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা কারবালার ময়দানে শহীদ হয়েছেন, তাদের নামে ইসালে সওয়াবের উদ্দেশ্যে ঘরের মধ্যে ভালো কিছু খাবারের আয়োজন করা, খাবারকে সামনে রেখে ফাতিহাখানি করা, নিজের সন্তানদেরকে কাছে বসানো, ফাতিহাখানির পরে সবাইকে নিয়ে দোয়া করা, আর এর সওয়াব যা হবে তা ওই সকল ব্যক্তিদের রুহে ইসালে সওয়াব করে দেওয়া, ইসালে সওয়াবের মাহফিল হয়ে গেছে। এখন আমরা এটা নিয়ে অনেক ভাবি বা টেনশন করি, কিভাবে সম্ভব এত কম সময়ে ইসালে সওয়াবের মাহফিল কিভাবে করব। হ্যাঁ, বড় আকারে করতে পারলে সেটা তো অনেক ভালো কাজ, কিন্তু যদি সেটা সম্ভব না হয়, কিন্তু ঘরোয়া পরিবেশে তো আমরা করতে পারি, নিজের পরিবার পরিজনে যারা আছে তাদের জন্য ভালো খাবারের আয়োজন করা এবং সেটাকে তার সওয়াবকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে তাদেরকে দিয়ে দেওয়া এবং সেখানে দোয়া খায়ের করা, এটা ইসালে সওয়াবের শর্ট সংক্ষিপ্ত একটা পদ্ধতি। আমরা চাইলে নিজের ঘরে ঘরোয়া পরিবেশে ওটা আমরা করতে পারি, কিন্তু আমরা অনেক সময় ভাবি এটা কিভাবে সম্ভব হবে, করবো কিনা, কিন্তু এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। দেখেন, আপনি ঘরের মধ্যে ফাতিহা খানি করছেন, তিনবার সুরা ইখলাস পড়লেন, সুরা ফাতিহা পড়লেন, দোয়া দরুদ পড়লেন, এরপরে এর যা সওয়াব হবে সেটা শোহাদায় কারবালার জন্য ইসালে সওয়াব করে দিলেন, তার রুহু মুবারকি শান্তি পাবে না? তারা এটার মোহতাজ না। তারপরে যদি আমরা দেই আর আমাদের প্রতি যদি তারা রাজি খুশি হয়ে যায়, আল্লাহ চাহে তাদের রাজি খুশি হওয়াটাই আমাদের কাল কেয়ামতের ময়দানে নাজাতের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটাও তো চাই আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে তারা একটু কবরে ভালো থাকুক, এটা কারা চাই? না, কেউ চাই না। মা বাবা কবরে ভালো থাকুক এটা সবাই চাই, সবাই চাই। দাদা দাদি কবরে ভালো থাকুক সবাই চাই। এটা কিভাবে করবেন? তাদের কবর থেকে তো কোনো রাস্তা নেই যে আপনি ভালো খাবার পাঠিয়ে দিবেন। তাদের কবর থেকে আপনার ঘরে এমন কোনো দরজা বানান নাই যেখান থেকে কিছু টাকা পয়সা পাঠাবেন, যেখানে কিছু খাবার পাঠাবেন, মিষ্টি পাঠাবেন, এমন কোনো রাস্তা বানিয়েছেন? কিন্তু হাদিসে পাকের মধ্যে রাস্তা তৈরি করে দেওয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রেখে যাওয়া নেক সন্তান এটা অনেক বড় কাজে দেয়। আপনি দুনিয়াতে বেঁচে আছেন এখন পর্যন্ত, দাদা দাদির জন্য কিছু করতে চাই আমরা সেটা সম্ভব, মা বাবা মারা গেছে তাদের জন্য কিছু করতে চাই সেটাও সম্ভব। কিভাবে? ইসালে সওয়াবের মাধ্যমে। কারা কারা করবে ইনশাআল্লাহ? দরকার আছে না? যারা কবরবাসী তাদের জন্য দরকার আছে কি না এটা বলেন। আপনি যদি দুনিয়ায় থেকে ফাতিহার আয়োজন করেন, ইসালে সওয়াবের আয়োজন করেন, দুরুদ ও সালাম পাঠ করেন, তাদের জন্য দোয়া করেন, তবে আপনার এইটাই তার কাজে আসে, আপনার এটাই তার কাজে আসে। আর যা কিছু করেন, বড় বাড়ি বানিয়েছেন, বড় বাড়ি বানানোর পরে এরপরে মনে মনে ভাবলেন আর বাবাকে বললেন, বাবা তুমি তো দুনিয়া থেকে চলে গেছো, তোমার জন্য কিছু করতে পারিনি, তুমি যখন জীবিত ছিলা তখন তুমি অনেক স্বপ্ন দেখেছো আমাদেরকে নিয়ে যে ছেলে বড় হবে, বাড়ি গাড়ি করবে, এখন তো আমার অনেক হয়েছে বাবা, তোমার জন্য ওই সময় কিছু করতে পারিনি, এখন তুমি কবরে শুয়ে শুয়ে আমার বাড়ি গাড়ি দেখো, কোনো লাভ হবে বাবার? বাবা কবরে শুয়ে আপনার বাড়ি গাড়ি দেখলে কোনো লাভ? হ্যাঁ, যদি আপনি 5-10 মিনিট সময় নিয়ে বসেন, এরপরে ইসালে সওয়াবের মাহফিল করেন, কিছু ভালো দান সাদকা করেন, সন্তানাদিকে নিয়ে নিজে দোয়া করেন, আর সেই দোয়াটা যদি তারা পেয়ে যায়, তারা আল্লাহ কবুল করে, তবে ইনশাআল্লাহ তাদের কবরটা শান্তির বাগান হবে, তাদের কবরটা জান্নাতের বাগান হবে, যদি আমরা এটা করতে পারি। কিন্তু এটা আমরা না করে আমরা আমাদের মতো চলি। আজকে জুমার দিন, মা বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে 1000 টাকা সদকা করার মতো সন্তান পাওয়া যায় না, বারবার টাকার নোটের দিকে তাকাই, দিব কি না, দিব কি না, দিব কি না। দেখেন, এত কিছু যারা করে গিয়েছে তাদের জন্য কিছু সৎকা করাও আমাদের বারবার চিন্তা দেয়, সৎকা করবো কি না মা বাবার নামে, আফসোসের বিষয় এটা। তো যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য কিছু করা এটা আমাদের দায়িত্ব। কিছু করাটা মানেই হলো তাদের নামে কিছু সৎকা করা, ইসালে সওয়াব করা, এটা আমাদের দায়িত্ব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আরও একটি হাদিসে পাক এখানে রয়েছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আশুরার দিন রোজা রাখো আর এতে ইহুদিদের বিরোধিতা করো। বিরোধিতা এভাবে, আশুরার দিনের পূর্বে বা পরে আরও একদিন রোজা রাখো, কেননা একটা সময় তারা অন্য একটা চিন্তা ভাবনায় আশুরার দিনে রোজা রাখতো, এজন্য আল্লাহ নবী বললেন তাদের বরাবর করো না, হয়তো আশুরার দিনের আগের রোজা রাখো, একদিন আগে একটা রোজা রাখো এবং আশুরার দিনের রোজা রাখো দুইটা, আর না হয়তো আশুরার দিনের রোজা এবং তার পরের দিনের রোজা দুইটা রাখো, তাদের বরাবর তাদের মতো করিও না, তারা যে রোজা রাখে এটা অন্য একটা থিম নিয়ে, অন্য একটা চিন্তা ভাবনা নিয়ে। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে কি বললেন, আশুরার রোজা রাখো তো আশুরার দিন এর পরের দিন, না হয়তো আশুরার আগের দিন এবং আশুরার দিন, টোটাল দুইটা রোজা। সাহাবি ইবনে সাহাবি হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আশুরার দিনের আর রমজান মাসের রোজা ব্যতীত অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য দিয়ে, এতটা গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখিনি। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে যতটা গুরুত্ব আশুরার রোজার জন্য দিয়েছেন, অতটা গুরুত্ব অন্য কোনো মাসের রোজাতে দিতেন না। এই রোজা, আশুরার রোজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাখতেন এবং মানুষকে রাখার উৎসাহ প্রদান করতেন, এই দিনের রোজাগুলো তোমরা রাখো। একজন আলিম সাহেব একজন ব্যক্তিকে স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলেন, প্রত্যক্ষ তার অবস্থা জিজ্ঞাসা করলে তিনি বললেন, 60 বছর ধরে আশুরার রোজা রাখার বরকতে আমার মাগফিরাত হয়ে গেছে। এক বর্ণনা এটাও রয়েছে, আশুরা এবং একদিন পূর্বে ও একদিন পরে রোজার বরকত। অর্থাৎ স্বপ্নে যাকে দেখলেন তাকে জিজ্ঞাসা করলেন, অবস্থা কি তোমার? মারা যাওয়ার পরে কোনো ব্যক্তিকে স্বপ্নে দেখলেন যে মারা গেছে, তো সে বলল 60 বছর ধরে রোজা রাখার বরকতে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। যে বুজুর্গানে দিনের কয়েকটি চোখে দেখা ঘটনা, যারা চোখে দেখেছেন এমন কিছু ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে, অভিজ্ঞতা ও বাণী সমগ্র পড়ুন। নাম্বার 1, মহান তাবি বুজুর্গ হযরত সাইয়েদনা কায়েস বিন ইবাদ রাহমাতুল্লাহি তাআলা বলেন, আমি এই বিষয়টি জানতে পারলাম যে হিংস্র প্রাণীরা মহরমের 10 তারিখে রোজা রাখে। নাম্বার 2, হযরত সাইয়েদনা ফাতা বিন সাকরাফ রাহমাতুল্লাহি তাআলা বলেন, আমি প্রতিদিন পিঁপড়াদের জন্য রুটি টুকরো করে দিতাম, যখন 10 মহরমের দিন আসতো তখন পিঁপড়ারা তা খেত না, অর্থাৎ তার অভ্যাস ছিল পিঁপড়াদের জন্য রুটি টুকরো টুকরো করে দিত। অন্যান্য দিন তো পিঁপড়ারা খেয়ে নিত, কিন্তু যখন মহরমের দিন আসতো পিঁপড়ারা সেই রুটি খেত না। নাম্বার 3, হযরত আবুল হাসান আলী বিন ওমর রাহমাতুল্লাহি তাআলা বলেন, 10 মহরম পিঁপড়াও রোজা রাখে। নাম্বার 4, আব্বাসি খলিফা আল কাদির বিল্লার সাথেও এরূপ হয়েছিল, তিনি খুবই আশ্চর্য হলেন। তিনি হযরত সাইয়েদনা আবুল হাসান রাহমাতুল্লাহি তাআলাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন 10 মহরমের দিন পিঁপড়ারাও রোজা রাখে। নাম্বার 5, হযরত আল্লামা ইবনে নাসিরুদ্দিন দামেশকি রাহমাতুল্লাহি তাআলাই লিখেন, 10 মহরম এক ব্যক্তি গ্রামে আসলো, লোকেরা তখন পশু জবাই করছিল, সে কারণ জিজ্ঞাসা করল। গ্রামের লোকেরা বলল, আজ হিংস্র পশুরা রোজা রেখেছে, আমাদের সাথে চলো, আমরা তোমাকে দেখাচ্ছি। তারা তাকে একটি বাগানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল। তার বর্ণনা হলো, আসরের পর চারদিক থেকে হিংস্র পশুরা আসতে লাগলো এবং বাগানটি ঘিরে নিল, তাদের মাথা আকাশের দিকে উঠানো ছিল, কোনো পশু কোনো একটি প্রাণীও মাংস কিছুই খায়নি। যখনই সূর্য অস্ত গেল তখন প্রাণীরা মাংস খাওয়া শুরু করলো এবং তারা দেখা গেল যে ইফতারি করতে লাগলো। এ কয়েকটি বর্ণনা ছিল মহরমের দিনে, অর্থাৎ আশুরার দিনে পশুরাও রোজা রাখে। এটা বুজুর্গানে দিন যারা দেখেছেন বাস্তবে সেটা বয়ান করেছেন। পিঁপড়ারা, পিঁপড়ার জন্য খাবার রাখা হলো, অন্যান্য দিনে পিঁপড়া খাবার খায় কিন্তু আশুরার দিনে খাবার খায় না, এ দ্বারা তারা এটাকে ভেবে নিলেন যে পিঁপড়ারাও রোজা রাখে এবং বাগানের মধ্যে কিছু গোস্ত বন্টন করে রাখলো যাতে করে খেয়ে নেয়। কিন্তু সারা দিন চলে গেল, আসরের পরে এসে মাগরিবের সময় তারা খেয়ে নিল। এ দ্বারা তারা প্রমাণিত করলেন এটা যে জীবজন্তু যারা আছে, পশু যারা আছে, তারাও আশুরার দিনে রোজা রাখে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নতুন বছর বা মাসের আগমনে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান একে অপরকে দোয়া দিতেন, দোয়া শিখাতেন, দোয়া দিতেন যখনই বছরের শুরুর দিন আসত। যেমন ইসলাম আর ইসলামের যে শুরুর দিন রয়েছে, এটা হলো মহরমের 1 তারিখ, আমরা সুবর্ণ নববর্ষ দেই না মানুষকে, হতে পারে এটা ইংরাজিতে দেই আমরা, ইংরাজি নববর্ষ যখন আসে জানুয়ারির 1 তারিখে বা পহেলা বৈশাখ। কিন্তু আমাদের মুসলমানদের শরীয়তের দিক থেকে যদি আমরা দেখি, তবে আমরা কোন মাসের দেব জানেন? এটা মহরম মাসের 1 তারিখ। আমাদের উচিত, আমাদের দায়িত্ব এক মুসলমান অপর মুসলমানকে শুভ নববর্ষ জানানো মহরম মাসের 1 তারিখে। ইংরেজি নববর্ষ তো আমরা দেই, বাংলা নববর্ষ দেই, আমরা আরবিটাও দেই, যাতে আমার একজন মুসলমান ভাইয়ের আরবি নববর্ষের হিসাবটাও জানা থাকে। কি বলেন? সাহাবা ইকরাম দোয়া দিতেন, কিভাবে দোয়া দিতেন? সাহাবা ইকরাম দোয়া দিতেন, হে আল্লাহ আমার এই ভাইকে, আমার এই মুসলমান ভাইকে, যেহেতু নববর্ষ চলে আসছে, হিজরি নববর্ষ আসছে, মহরমের 1 তারিখ আসছে, আল্লাহ আমার এই মুসলমান ভাইকে তুমি দীর্ঘ হায়াত দান করো, তার আমলের মধ্যে বরকত দান করো। আমরাও পারি দোয়া দিতে, এক মুসলমান অপর মুসলমানকে দোয়া দেই যে আগামীকাল থেকে অগ্রিম আপনাকে হিজরি নববর্ষের শুভেচ্ছা, কাল থেকে নতুন জীবন শুরু করি, কাল থেকে আমল ইবাদতের কথা আমরা চিন্তা করি, আগামী কাল থেকে কোন কোন আমলগুলো করতে পারি। একটা বছর আমাদের থেকে অতিবাহিত হলো, গত মহরম থেকে নিয়ে এই জিলহজ পর্যন্ত একটা বছর আমাদের থেকে অতিবাহিত হলো। একটা বছরের মধ্যে আমরা নতুন ইবাদত কি করতে পারলাম? যে বছরটা আমাদের থেকে গত হলো, এই বছরের মধ্যে আমাদের আমলের মধ্যে কতটুকু বাড়তি হলো, প্লাস হলো, একটু চিন্তা করি। যদি বাড়তি না হয়, প্লাস না হয়, তবে মহরমের 1 তারিখ থেকে নিয়ে আগামী বছর পর্যন্ত, এক বছর একটা ইবাদতের লিস্ট তৈরি করি আমরা, এই বছর আমরা কোন কোন ইবাদত করতে পারি। হজে যাওয়ার ইচ্ছা আছে, হজের লিস্টার বানিয়ে নেই, এবছর আমি হজে যাওয়ার নিয়ত করলাম, অর্থাৎ আগামী মহরম মাস আসার আগে আমি হজে যাওয়ার চিন্তা করলাম, উমরাতে যাওয়ার চিন্তা করলাম, ভালো ইবাদতের চিন্তা করলাম, একটা মসজিদ বানিয়ে দেওয়ার চিন্তা করলাম, কোনো মাদ্রাসায় সহযোগিতা করার চিন্তা করলাম। অর্থাৎ এক তারিখ আসার আগে, মহরমের এক তারিখ আসার আগেই, যে আমি এক তারিখ আসার আগেই ভালো নিয়ত করে নেই, যাতে একটা বছর আমি এই ভালো কাজের মধ্যে সময়কে অতিবাহিত করতে পারি। যাদের বারো মাসের মাদানী কাফলা বাকি আছে, আমরা বারো মাসের মাদানী কাফলা নিয়ত করতে পারি। যাদের এক মাসের মাদানী কাফলা এবছরের বাকি আছে, মহরম মাস সফর করার নিয়ত করতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় মহরমের বিশেষ মাদানী কাফলাও সফর করবে ইনশাআল্লাহ তাআলা, করব আমরা ইনশাআল্লাহ। মহরমের দশ এগারো বারো তারিখ হতে পারে, বা মহরমের আট নয় দশ তারিখ হতে পারে, ইসালে সোহাবের উদ্দেশ্যে, শোহাদায় কারবালার ইসালে সোহাবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তালা দাওয়াত ইসলামের পক্ষ থেকে মহরম মাসে তিন দিনের মাদানী কাফলার দাওয়াত আপনাদেরকে। আল্লাহ চায় আমরা সবাই মিলেমিশে তিন দিনের মাদানী কাফলায় সফর করি। জামিয়াতুল মদিনার ছাত্ররা সফর করবে, টিচাররা সফর করবে, সকল আশেকানে রসুল মুবালিকরা সফর করবে, আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ তালা তিন দিনের মাদানী কাফলায় সফর করবো ইনশাআল্লাহ তালা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহরমের এক তারিখ সম্পর্কে আরেকটি বিশেষ কথা আপনারা ধরে নিতে পারেন। মহরমের এক তারিখে জান্নাতি সাহাবি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন, মহরমের এক তারিখে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন, এই দিনে তার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করুন। তাছাড়া আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পুস্তিকা ফারুক আজমের কারামত অধ্যয়ন করুন। যদি আপনি হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আরও বিস্তারিত পাঠ করতে চান, তবে মাকতাবাতুল মদিনা থেকে ফয়জানে ফারুক আজমও সংগ্রহ করতে পারেন আর অধ্যয়ন করতে পারেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন আমাদের জানা বাকি নেই, ইসলামের দ্বিতীয় খলিফা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিবস হলো মহরমের এক তারিখে। আমরা চাইলে মহরমের এক তারিখে তার জন্য ইসালে সওয়াবের আয়োজন করতে পারি, ফাতেহার আয়োজন করতে পারি, তার ফয়জ ও বরকত অর্জন করতে পারি। আমার ঘরের মধ্যে সবচেয়ে বড় কথা কি জানেন, আমার ঘরের মধ্যে যখন আমার সন্তানদেরকে নিয়ে, আমার পাঁচ বছর দশ বছর পনেরো বছরের সন্তানদেরকে নিয়ে আমি ইসালে সওয়াবের মাহফিলের আয়োজন করব, ভালো খাবারের আয়োজন করব, তখন আমার সন্তান আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, বাবা আজকে এত ভালো খাবারের আয়োজন করার কারণ কি? তখন আপনি তাদেরকে শিখান, আজ মহরমের এক তারিখ, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিবস আজকে, এই দিন আজকে। আর এই দিনে যখন আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা খানি করব, ইসালে সওয়াবের মাহফিল করব, ভালো খানার আয়োজন করলাম, এই সওয়াব তার নামে ইসালে সওয়াব করব, তো সে খুশি হবে এবং তার প্রতি আমাদের যে ভালোবাসা, একটা ভালোবাসার বহির প্রকাশও করলাম। তো আপনার ঘরের সন্তান, পাঁচ বছরের সন্তান আপনার থেকে শিখলো ইসলামের একটা নীতিরীতি, যে আমাদের সাহাবে কিরামের যাদের উরুস মোবারক আসে এই দিনে ফাতিহা খানি করা, ইসালে সওয়াব করা, এটা আমাদের ঘরের মধ্যে করতে হবে, এটা বাবা থেকে শিখলাম। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান এর ধারাবাহিকতা বজায় রাখবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। একটি কিতাব এটা রয়েছে, ফারুক আজমের কারামত, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে এই কিতাবটা আপনারা সংগ্রহ করতে পারেন, বাইরে মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করবেন, অধ্যয়ন করবেন, ফারুক আজমের ভালোবাসা অন্তরের মধ্যে আরও বাড়তে থাকবে, কেননা ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত ফয়জানে মদিনা আগস্টের এটাও সংগ্রহ করে নিন, হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রতি মাসে একটি করে এটা বের করা হয়, এটা যখন নিজের ঘরে রাখবেন এটার মধ্যে অনেক কিছু বিষয় থাকে, তাফসিরে কোরআন আছে, এরপরে বিভিন্ন ঘটনা এখানে বর্ণিত রয়েছে, দারুল ইফতার কিছু কথা রয়েছে, বাচ্চাদের কিছু হাদিসে পাক রয়েছে, তালাক সম্পর্কে কিছু মাসলা মাসাইল এখানে বর্ণনা করা রয়েছে, ছোটদের মোবাইল এবং সোশ্যাল মিডিয়া ইউজ করার ব্যাপারে ক্ষতিসমূহ এখানে বর্ণনা করা রয়েছে। আর খুবই সুন্দর একটি কিতাব, দেখেন জান্নাতে যাওয়ার আমল, কারা কারা চাই জান্নাতে যাওয়ার আমল শিখবো, কারা কারা, এটা তো কেউ না করবে না, কেউ আছে কোনো মুসলমান না করবে কি জান্নাতে যাওয়ার আমল শিখতে চাই না? দেখেন কত সুন্দর কিতাব আর কত বড় কিতাব, জান্নাতে যাওয়ার আমল। সবচেয়ে বড় কথা কি জানেন, এই কিতাব দেখলেই মন চায় অধ্যয়ন করা শুরু করি। কিছু লোক আছে কিতাবের সাথে তাদের বন্ধুত্ব, দিন রাত সবসময় কিতাবের মধ্যে ডুবে থাকে। তো কিতাবটা অধ্যয়ন করে জান্নাতে যাওয়ার আমল, খুবই চমৎকার একটি কিতাব, এটাও মাকতাবুতুল মদিনাতে চলে আসছে। সংগ্রহ করুন, অধ্যয়ন করুন, জ্ঞান বাড়ান এবং ইসলাম সম্পর্কে জানি, প্রয়োজনীয় দিনের কথাগুলো আমরা জানি, আল্লাহ চায় কখনো কোথাও আমরা ঠেকবো না। প্রয়োজনীয় কথাগুলো যে রয়েছে ইসলামের, এগুলো শিখলে কোথাও আপনি কখনো ঠেকবেন না, কেননা আপনার ভিতরে জানা আছে, জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে যা শুনিছে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আমলের প্রেরণা দামাই ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া।